বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 7 মে 24 বৈশাখ এবং ফার্সি 17 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে, পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু আলোচনার অচল অবস্থা এবং বাংলাদেশে দাম বৃদ্ধি সত্ত্বেও ভোজ্য তেলের সংকট নিয়ে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরান ভ্রমণ, নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক সাপ্তাহিক আলোচনা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, প্রতিষ্ঠার 80 বছরে ইসরায়েল তার অস্তিত্ব হারাতে পারে, সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাকের আশঙ্কা। ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছেন জো বাইডেন, পূর্ব ধারণা ব্যর্থ করে এগিয়ে চলেছে রুশ অর্থনীতি। বাংলাদেশে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ ইস্যুতে সমালোচনার ঝড়, সম্পর্কের কথা অস্বীকার করছেন মন্ত্রী। এবং বিজেপি সরকার মুসলমানদের অধিকার প্রশ্নে সংবিধান লঙ্ঘন করছে, আসাদউদ্দিন ওয়াইসির অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, আমাদের রয়েছে বিমান নির্মাণ প্রযুক্তি এবং এই প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের বিমান নির্মাণ অব্যাহত রয়েছে। তিনি আজ সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে একথা বলেন। ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন ধরনের জঙ্গি বিমান ও যাত্রীবাহী বিমান নির্মাণ করেছে, এগুলোর নাম হচ্ছে ওয়াজারেক্স, ইরান 141 এবং কোসার। ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি আরও বলেছেন, বিমান নির্মাণ ক্ষেত্রে ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিদেশি সহযোগিতা ছাড়াই নতুন নতুন বিমান তৈরি করছে, এক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও বিশ্ববিদ্যালয়গুলো সহযোগিতা দিচ্ছে। তিনি নৌক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রশংসা করে বলেন, বর্তমানে বিশ্বের গুটি কয়েক দেশের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক জাহাজ ও ডেস্ট্রয়ার নির্মাণের সক্ষমতা রয়েছে, কিন্তু ইরানের এই সক্ষমতা রয়েছে। ইরান বিশ্বের সর্বাধুনিক নৌ সরঞ্জাম নির্মাণ করার সক্ষমতা রাখে বলেও তিনি ঘোষণা করেন। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রতিষ্ঠার 80তম বার্ষিকীর মধ্যেই ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত হতে পারে। তিনি বলেন, ইতিহাসের নিরিখে দেখা যায় ইহুদিরা কখনো 80 বছরের বেশি শাসনকাজ পরিচালনা করতে পারেনি। ইসরায়েলের হিব্রু ভাষার পত্রিকা এদিয়েত
অহরনাথকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক জেনারেল ইহুদ বারাক এসব কথা বলেন। ১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পরপরই ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন চালায়। মে মাসের সেই আগ্রাসনে অন্তত ৭ লাখ ফিলিস্তিনি উদ্বাস্ত হন। পশ্চিমা সমর্থনে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনের ৫০০ গ্রামে ধ্বংসযজ্ঞ চালায়। ফিলিস্তিনি জনগণ একে নাকবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে আসছেন। ইহুদ বারাক আশঙ্কা প্রকাশ করেন, বর্তমান বাস্তবতায় ইসরায়েলের ক্ষমতাসীন সরকারের সময়ই পতনের সেই সর্বনাশ শুরু হতে পারে। তিনি বলেন, ইহুদিদের ইতিহাস বলছে ডেভিড ও হাসমোনিয়া রাজত্বকাল ছাড়া তারা কখনো ৮০ বছরের বেশি শাসন পরিচালনা করতে পারেনি। এই দুই রাজত্বকালেও ৮০ বছর পর বিভেদ বিভ্রান্তি শুরু হয়। ৮০ বছর বয়সী জেনারেল বারাক বলেন, বর্তমান ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের তৃতীয় প্রতিরোধের ঢেউ মোকাবেলা করছে এবং প্রতিষ্ঠার ৮০ বছর কাছে চলে এসেছে। এ প্রেক্ষাপটে তিনি খুবই ভয়ে আছেন যে অভিশপ্ত অষ্টম দশক হতে পারে ইসরায়েলের বর্তমান সরকারের অস্তিত্ব বিলুপ্তির শেষ সময়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরও ১০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকা ইউক্রেনকে যে অস্ত্রের চালান দিয়ে আসছে তার অংশ হিসেবে নতুন করে ১০ কোটি ডলারের অস্ত্র দেওয়া হচ্ছে। গতকাল বাইডেন এই অস্ত্র প্যাকেজে সই করেছেন। এর আওতায় অতিরিক্ত ট্যাঙ্ক ও কামানের গোলাবারুদ, রাডার এবং অন্যান্য সরঞ্জাম দেওয়া হবে। পরে বাইডেন এক বিবৃতিতে বলেন, রাশিয়া চলমান সামরিক আগ্রাসনের মুখে নিজেদের মাতৃভূমি রক্ষার জন্য আজকে আমেরিকা ইউক্রেনের সাহসী জনগণের জন্য জোরালো সমর্থন অব্যাহত রাখছে। রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত আমেরিকা কিয়েভ সরকারকে ৩৪০ কোটি ডলারের অস্ত্র দিয়েছে, যার মধ্যে রয়েছে হাইউটজার কামান বিমান বিধ্বংসী, স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক বিধ্বংসী জাভেলিন ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং ঘোস্ট ড্রোন। তবে এই ড্রোনের কথা সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এদিকে আমেরিকা ও ইউরোপের দেশগুলোর পাঠানো আরও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের খারকিভের বুগদুখুব ট্রেন স্টেশনের কাছে বিমান হামলায় এসব সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো থেকে খারকিভে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম এসে পৌঁছার পর বিমান দিয়ে সেখানে আঘাত হানা হয়। এর ফলে এসব সমরাস্ত্র ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়েছে তাকে উড়িয়ে দিয়ে দেশটির অর্থনীতি শক্তি অর্জন করে চলেছে। ব্রিটিশ সাপ্তাহিক ইকোনমিস্ট বলছে, তেল ও গ্যাস খাতে রাজস্ব বেড়ে যাওয়ায় রাশিয়ার ভোক্তারা আবার হাত খুলে ব্যয় করতে পারছেন। ব্যাংক সুদের হার কমতে শুরু করেছে এবং রুশ মুদ্রা রুবল শক্তিশালী হয়েছে। ইকোনমিস্ট গতকাল বলেছে, রাশিয়ার অর্থনীতি আবার তার পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েছে এবং আমেরিকা ও তার মিত্র দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রুশ অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলে ধারণা করা দেয়া হয়েছিল তা অকার্যকর প্রমাণ হয়েছে। সাপ্তাহিক ইকোনমিস্ট আরও বলছে, রুবল আগের চেয়ে অনেক বেশি মূল্যবান। বর্তমানে ৬৫.৮ রুবেলে পাওয়া যাচ্ছে ১ মার্কিন ডলার, অথচ ইউক্রেনে রুশ অভিযানের আগে প্রতি ডলার কিনতে প্রয়োজন হতো ৮১ রুবল। পাশাপাশি রাশিয়া অব্যাহতভাবে বিদেশি মুদ্রার বন্ডের দাম পরিশোধ করে চলেছে। রুশ নাগরিকরা হাত খুলে ক্যাফে, বার ও রেস্টুরেন্টে খরচ করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ ২২ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দাবি করেছেন, আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা তিন ব্যক্তি মন্ত্রীর আত্মীয় নন, তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয় দেওয়া তিনজন যাত্রী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ সংশ্লিষ্ট টিটিকে বরখাস্ত করা প্রসঙ্গ নিয়ে ব্যাপক আলোচনার প্রেক্ষাপটে আজ শনিবার রেলমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ওই তিন যাত্রীকে চেনেন না, তাদের সঙ্গে তার কোনো আত্মীয়তার সম্পর্কও নেই। নূর ইসলাম সুজন বলেন, ঘটনাটি শনিবার সকালেই রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি। ওই টিটি বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন, সে কারণেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বিনা টিকিটের যাত্রী যদি মন্ত্রীর আত্মীয় হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। একইভাবে কোনো রেল কর্মকর্তা যদি যাত্রীদের সাথে খারাপ আচরণ করেন তাকেও শাস্তি পেতে হবে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে পাবনার ঈশ্বরদীতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটধারী তিনজন যাত্রীকে জরিমানা সহ ভাড়া আদায় করেন টিটি শফিকুল ইসলাম। পরে তিনি রেলমন্ত্রীর ওই তিন আত্মীয়ের সঙ্গে অসদাচরণ করেছেন এমন অভিযোগে তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ইতিমধ্যে শফিকুল ইসলামকে পশ্চিমাঞ্চলীয় পাকশি বিভাগীয় রেলওয়ের কার্যালয়ে তলব করা হয়েছে। শফিকুল ইসলাম বলেন, ওই দিন আমি ওই তিন যাত্রীর সঙ্গে কোনো ধরনের অসদাচরণ করিনি, তারাও আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি, কোনো ধরনের কথা কাটাকাটিও হয়নি, এমনটি হলো যে আমি নিজেও জানি না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশে গত এপ্রিল মাসে 427টি সড়ক দুর্ঘটনায় মোট 543 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 612 জন। নিহতদের মধ্যে 67 জন নারী ও 81টি শিশু রয়েছে। শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, সংবিধান কার্যকর করার সময় আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদের শরীয়তে হস্তক্ষেপ করা হবে না, কিন্তু বিজেপি সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না, তারা মূলত সংবিধান লঙ্ঘন করছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, সংবিধান কার্যকর করার সময়ে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদের শরিয়তে হস্তক্ষেপ করা হবে না, মুসলিমদের সংস্কৃতিকে পূর্ণ সুরক্ষা দেওয়া হবে। আজ শনিবার হিন্দি গণমাধ্যম জি নিউজ সূত্রে প্রকাশ, ওয়াইসি বলেছেন, আমার হিজাব, সংস্কৃতি, দাড়ি, নামাজ, বিয়ে, তালাক, এই সব কিছু সংবিধানের 29 অনুচ্ছেদের অংশ। সরকার এসব বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না, এটা করা সংবিধানের লঙ্ঘন হবে। এবিপি নিউজ সূত্রে প্রকাশ, হনুমান জয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন শহরে যে সহিংস ঘটনা ঘটেছে সেজন্য বিজেপিকে নিশানা করে ওয়াইসি বলেন, বিজেপি ভারতের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, এমন কোনো দিন যায় না যেদিন মুসলিমদের টার্গেট করা হয় না। গণমাধ্যমে প্রকাশ, ওয়াইসি মুসলিমদের উদ্দেশ্যে বলেছেন, আমি বাস্তবতা বলছি যে আপনারা শাসন ক্ষমতা পরিবর্তন করতে পারবেন না, সরকার পরিবর্তনের ক্ষমতা আপনাদের নেই, সেজন্য নেতৃত্ব পরিবর্তন করতে হবে। ওয়াইসি বলেন, বিজেপি আজকাল অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কথা বলে, আমি জিজ্ঞাসা করি, আপনারা কি হিন্দু বিবাহ আইন পরিবর্তন করবেন? আমি বিজেপির সংঘ এবং যারা মুসলিমদের ঘৃণা করে তাদের বলবো যে আপনারা ভারতকে ঘৃণা করছেন, দুই সন্তানের আইন দেশের জন্য ক্ষতি করবে। এই লোকেরা বলে যে মুসলিমরা অনেক বিয়ে করে, কিন্তু 1976 সালে একটি সমীক্ষা হয়েছিল যা রিপোর্ট করেছিল যে সর্বাধিক সংখ্যক হিন্দু দুটি বিয়ে করেছে। আজও 2022 সালে জরিপ করুন এবং জিজ্ঞাসা করুন কার দুটি স্ত্রী আছে। মসজিদ এবং দরগাহে উচ্চ রেজলিউশন সিসিটিভি স্থাপন করার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে বলেও ওয়াইসি মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে আবারও দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন। জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে 14 দিনের মধ্যে জাতীয় সংসদে অনুমোদন করিয়ে নিতে হবে। সরকার বিরোধী বিক্ষোভ ও ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে শ্রীলঙ্কা। এমন পরিস্থিতিতে 5 সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণা করলেন রাজাপাকসে। জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা সজিত প্রেমাদাসা। তিনি বলেছেন এ ধরনের পদক্ষেপে সংকটের সমাধান হবে না। কিউবার রাজধানী হাভানার একটি পাঁচ তারকা হোটেলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 22 জন নিহত ও 60 জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ বিস্ফোরণ হয়। হোটেলটি কিউবা সরকারের পুরনো কংগ্রেস ভবনের বিপরীতে অবস্থিত। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ হিসেবে কর্মকর্তারা গ্যাস লিকেজ কে দায়ী করছেন। পাঁচতলা বিশিষ্ট বিলাসবহুল সারাতোগা হোটেলটি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। এ সংকট কাটিয়ে কয়েকদিনের মধ্যে এটি পুনরায় চালু করার কথা ছিল। বিস্ফোরণের ফলে এর বাইরের দেয়ালের বেশিরভাগ অংশ বিধ্বস্ত হয়েছে। ওই হোটেলের ঠিক পেছনে একটি স্কুল রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরানের ওপর আমেরিকার সর্বোচ্চ চাপ সৃষ্টির ভুল নীতির কারণেই ভিয়েনায় পরমাণু আলোচনা মুখ থুবড়ে পড়েছে। তিনি মার্কিন সিনেটে ইরান বিরোধী পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরানের উপর আমেরিকার সর্বোচ্চ চাপ সৃষ্টির ভুল নীতির কারণেই ভিয়েনায় পরমাণু আলোচনা মুখ থুবড়ে পড়েছে। তিনি গতরাতে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সঙ্গে টেলিফোন আলাপে একথা বলেছেন। এই সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ইউরোপের মাধ্যমে ইরান ও আমেরিকার মধ্যে অব্যাহত বার্তা বিনিময়ের কথা উল্লেখ করে মার্কিন সিনেটে ইরান বিরোধী পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তিনি আরও বলেছেন, ন্যায়সঙ্গত ও টেকসই একটি সমঝোতায় পৌঁছতে হলে প্রয়োজন মার্কিন সরকারের পক্ষ থেকে সাহসী পদক্ষেপ এবং বাস্তব দৃষ্টিভঙ্গি পোষণ, যাতে তারা অতীত ভুল পুষিয়ে নিতে পারে। গত বছর 27 ডিসেম্বর থেকে ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত অষ্টম দফা বৈঠক শুরু হয়। এরপর গত 11 মার্চ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের পরামর্শ অনুযায়ী আলোচনায় বিরতি দেওয়া হয় এবং আলোচনাকারীরা পরামর্শ করার জন্য যে যার দেশে ফিরে যান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আমেরিকা এখনও রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। পাশ্চাত্য, বিশেষ করে আমেরিকার প্রতিশ্রুতি ভঙ্গের অতীত অভিজ্ঞতার কারণে ইরান বারবার বলে আসছে, এবারের নতুন সমঝোতা বাস্তবায়নের গ্যারান্টি থাকতে হবে যাতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ইরান নিশ্চিত হতে পারে ও দেশটির অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত হয় এবং পাশ্চাত্যেরও ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে উদ্বেগ দূর হয়। এ লক্ষ্যে ইরান প্রতিপক্ষকে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছিল এবং নিজের রেডলাইনের বিষয়টিও তাদেরকে অবহিত করেছিল। সবাই যখন আশা করেছিল ওয়াশিংটন পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্ত নেবে, কিন্তু দেখা গেল মার্কিন সিনেট ইরানের কেন্দ্রীয় ব্যাংক ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের রাজনৈতিক বিশ্লেষক হানিফ গাফারি বলেছেন, সিনেটে ইরান বিরোধী নতুন সিদ্ধান্ত অনুমোদনের ব্যাপারে ডেমোক্রেট ও রিপাবলিক দলের অভিন্ন অবস্থান থেকে বোঝা যায় পরমাণু সমঝোতায় ফিরে আসাকে তারা গুরুত্ব দিচ্ছে না। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে অব্যাহত নিষেধাজ্ঞা এবং ইরানের বিরুদ্ধে আমেরিকার স্বেচ্ছাচারিতা ও সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টার কারণে ভিয়েনা আলোচনা এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ভোজ্য তেলের মূল্য আরেক দফা বেড়েছে।
তবে রোববার থেকে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে ডিলাররা জানিয়েছেন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ভোজ্য তেলের মূল্য লিটার প্রতি এক লাফে ৪৪ টাকা বাড়িয়ে রেকর্ড পরিমাণ উচ্চ মূল্য নির্ধারণের পরও রাজধানী সহ দেশের বাজারে মিলছে না সয়াবিন তেল। বেশি দামেও তেল না পাওয়ায় হতাশ ভোক্তারা, তারাও বাজার কারসাজি এবং সরকারের তদারকির অভাবকেই দুষছেন।
টাকা দিলে আপনি স্বর্ণ পাইবা, দেখুন স্বর্ণের দোকানে, কিন্তু তেল নাই। যা ছিল কয়দিন আগে ১৪০-১৩০ টাকা কেজি, এখন যদি হঠাৎ করে এত বাইরে যায় তখন তো আমরা তো আর চলতে পারবো না। ডিলার পয়েন্টে মাল আছে কিন্তু তারা কোনো মাল সাপ্লাই দিতে যাচ্ছে না। সরকার যেটা নির্ধারণ করে দিছে সেটা তো আমাদের কাছে এখনো সে তেল আসে নাই।
দোকানিরা অভিযোগ করেছে, কারসাজি আড়াল করতেই বাজারে তেল সরবরাহ করছে না ডিলাররা। বাজারে পাম অয়েলের সরবরাহ স্বল্প পরিমাণ থাকলেও ডিলাররা নির্ধারিত দামের চেয়ে বেশি দিচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।
এখন তেল পাওয়া যাবে, যখন তেলের দামটা কম ছিল তেল ছিল না মার্কেটে, তো এই দোষটা কার? এই দোষটা কি আমাদের মতো ব্যবসায়ীর দোষ? যেখানে যাওয়ার দরকার সরকার ওখানে যাক, মানে আমাদের কাছে কেন আসে?
এ বিষয়ে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেছেন, যদি ইন্দোনেশিয়া তাদের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাহলে বাংলাদেশের বাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় নিষেধাজ্ঞার আগেই বাংলাদেশ বেশ কিছু তেল আমদানি করেছিল। যদি বাজার ব্যবস্থা ভালো হতো তাহলে সেক্ষেত্রে মাঝখানে যে কারসাজি হলো, বাজারের সব জায়গা থেকে তেল উধাও হয়ে গেল, সেটি কিন্তু হতো না। তখন আরও এক মাস আমরা বাজারে তুলনামূলক কম দামে তেল কিনতে পারতাম। এদিকে তেলের মূল্য বাড়ার জন্য আন্তর্জাতিক পরিস্থিতিকে দায়ী করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ইউক্রেন যুদ্ধের কারণে তেল, জ্বালানি সবকিছুর দাম সারা বিশ্বে উঠুন, বাংলাদেশ তো আইসোলেটেড কোনো আইল্যান্ড, কাজে প্রভাব প্রতিক্রিয়া সব জায়গায় পড়বে, কিছু করার।
এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, আশেপাশের কোনো দেশে সোয়াবিন তেলের দাম না বাড়লেও বাংলাদেশ সরকার একটি শ্রেণীর স্বার্থ রক্ষায় ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেছেন, ভোজ্য তেল হিসাবে সয়াবিন তেল অত্যন্ত প্রয়োজনীয় একটি পণ্য, সুতরাং নিত্য প্রয়োজনীয় এই পণ্যকে সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়াই প্রধান লক্ষ্য। সরকারকে ভোটারবিহীন আখ্যা দিয়ে ফখরুল বলেন, জনগণের কাছে কোনো জবাবদিহি করতে হয় না বলেই সোয়াবিন তেলের মতো একটি প্রয়োজনীয় পণ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেটি জনগণের ক্রয় ক্ষমতা থেকে দূরে ঠেলে চরম দুর্ভোগের মধ্যে ফেলা হয়েছে ভোক্তা সাধারণকে। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্থান প্রদেশে ঘুরে বেড়াচ্ছি। গত আসরে আমরা গিয়েছিলাম গোলেস্থান প্রদেশ ছেড়ে উত্তর খোরাসান প্রদেশের দিকে, ইরানের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই প্রদেশটি। উত্তর খোরাসান প্রদেশের মূল শহরের নাম বজনুর্দ। গত আসরেও আমরা বলার চেষ্টা করেছি কিন্তু সময়ের অভাবে শহরটি ঘুরে ফিরে দেখার সুযোগ হয়নি। আজকের আসরে আমরা এই বজনুর্দ শহরটি দেখার মধ্য দিয়ে উত্তর খোরাসান প্রদেশের সৌন্দর্যের সঙ্গে পরিচিত হবার চেষ্টা করব।
বজনুর্দ শহর উত্তর খোরাসান প্রদেশের সবচেয়ে বড় শহর এবং এই শহরটি কেন্দ্রীয় প্রাদেশিক শহর। শহরের আবহাওয়া মোটামুটি অর্ধ নাতিশীতোষ্ণ, শীতকালে বেশ ঠান্ডা আবহাওয়া বিরাজ করে, আবার গ্রীষ্মের সময় আবহাওয়া খুব বেশি গরম হয় না, ঠান্ডা এবং উপভোগ্য আবহাওয়া থাকে তখন। বজ্রনুর শহরে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বরফের নিয়ামত বর্ষিত হয়। যেহেতু পার্বত্য এলাকা, সে কারণে বজ্রনুরদের তাপমাত্রা সবসময়ই নিচে থাকে। এখানে বেশ কটি সুন্দর নদী রয়েছে। কয়েকটি নদীর নাম করা যেতে পারে, যেমন আত্রাক নদী, আরকান নদী, ফিরোজে, শিরিনদাররে, ফারতুত, কোর্রেচয়ি, সোম্বর, সামালকন এবং দারবান্দ নদী। এই নদীগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে আমরা বজ্রনুরদ শহর সম্পর্কে আজকের আসরে কথা বলার সূচনা করব ইনশাল্লাহ। আপনারা সঙ্গেই আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
অসংখ্য নদীর উপস্থিতির ফলে বন বনানী আর চারণভূমিগুলো উর্বর হয়ে উঠেছে। এগুলো শহরের সৌন্দর্য যার পর নাই বাড়িয়ে দিয়েছে। তবে এত সব সৌন্দর্যের ভেতর উল্লেখযোগ্য আকর্ষণ হলো এখানকার মোফাক্ষাম প্রাসাদ। উত্তর খোরাসানের শাসক সর্দার মোফাক্ষামের নামে পরিচিত এই প্রাসাদটি কাজার শাসনামলে নির্মিত প্রদেশের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় প্রাসাদ। শহরের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই রাজকীয় প্রাসাদ সর্দার মুফাক্ষামের নামে পরিচিত ইয়ার মোহাম্মদ খান সাদলুর আদেশে হিজরি 1300 শতকে প্রাসাদটি নির্মিত হয়েছিল। তার এবং তার পারিবারিক বাসভবন হিসেবে নির্মাণ করা হয়েছিল এটি। বিলাসবহুল এই ভবনটিতে দুটি বড় হল সহ 34টি কক্ষ রয়েছে। ভবনটির সম্মুখ ভাগ দক্ষিণমুখী, বিচিত্র মোজাইক, সাত রং টাইলস দিয়ে জ্যামিতিক নকশায় সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে প্রাসাদের ভেতর ও বাহির।
ইট এবং চকের কাজে সুসজ্জিত এই ভবনের প্রতিটি তলায় দুটি করে বারান্দা রয়েছে। বারান্দাগুলো ভবনের উত্তর এবং দক্ষিণ দিকে। পুরো বিল্ডিং জুড়ে ইট এবং সাত রঙের সুন্দর সুন্দর টাইলস ব্যবহার করা হয়েছে। ফিরোজা, হলুদ, গোলাপি, বেগুনি, সাদা, সবুজ, লাল এবং কালো ইত্যাদি রঙের টাইলসের কারুকাজ করা হয়েছে। প্রতিটি কালাম অনন্য সাধারণ নকশা এবং প্যাটার্নে সজ্জিত করা হয়েছে। বিল্ডিংয়ের বাইরের অংশে দুটি ডানাওয়ালা ফেরেশতার ছবি, মানুষের চেহারার পাশাপাশি ফুল, গাছপালা এবং পাখির চিত্র দিয়ে একটা প্রাকৃতিক আবহ সৃষ্টি করা হয়েছে। এসব ডিজাইন 1300 শতকের ডিজাইনের বৈশিষ্ট্য এবং জ্যামিতিক নকশার ঐতিহাসিক প্রামাণ্য তথ্য হয়ে রয়েছে। ঐতিহাসিক এই স্থাপনাটি ইরানের ঐতিহাসিক নিদর্শনের তালিকায় 999 নম্বরে নিবন্ধিত হয়েছে। মুফাক্ষাম প্রাসাদ ভবনটি মেরামত ও সংস্কারের পর প্রদেশের বৃহৎ প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক জাদুঘরে রূপান্তরিত হয়েছে। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বিরতির আগে মুফাক্ষাম প্রাসাদ ভবনটিকে মেরামত ও সংস্কার করে প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক জাদুঘরে রূপান্তরিত করার ব্যাপারে কথা বলছিলাম। এই জাদুঘরে বেশ কয়েকটি আলাদা আলাদা বিভাগ রয়েছে। এ অঞ্চলে বসবাসকারী বিভিন্ন গোত্রের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য, রীতি প্রথা, পেশা, হস্তশিল্প ইত্যাদি প্রদর্শনীর জন্য একটা আলাদা বিভাগ রয়েছে। জাদুঘরের নৃতাত্ত্বিক বিভাগে তিনটি বিষয়কে গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। বিভিন্ন শ্রেণী ও গোত্র, বিভিন্ন পেশা এবং রীতিনীতি আচার প্রথা। এছাড়া মূল জাদুঘরটিকে ইতিহাসের ভিত্তিতে 5টি বিভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রাগৈতিহাসিক কাল বিভাগ, ঐতিহাসিক বিভাগ, ইসলামী যুগ বিভাগ, মুদ্রা বিভাগ এবং মৃৎশিল্প বিভাগ। উত্তর খোরাসানের প্রত্নতাত্ত্বিক জাদুঘর মুফাক্ষাম প্রাসাদের উপরের তলায় অবস্থিত।
ঐতিহাসিক এই স্থাপনার দক্ষিণ অডিটোরিয়ামে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক এবং কনফারেন্স অনুষ্ঠিত হয়। মোফাক্কাম প্রাসাদের সবচেয়ে বড় অডিটোরিয়াম এটি। এখানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন কাল পর্বের ঐতিহাসিক নিদর্শন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এগুলো দেখলেই বোঝা যায় উত্তর খোরাসানের সংস্কৃতি ও সভ্যতা কতটা প্রাচীন এবং সমৃদ্ধ ছিল। আয়নাঘর নামে পরিচিত ভবনটি উত্তর খোরাসানের কাজার আমলের একটি বিশিষ্ট স্থাপনা। এই স্থাপনাটি এখন প্রাচীন নথিপত্র এবং পাণ্ডুলিপির জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। আয়নাঘর নিয়ে কথা হচ্ছিল বিরতির আগে। কাজার শাসনামলে আয়নাঘর বিল্ডিংটি একটি বড় বাগানে অবস্থিত ছিল। এই ভবনটিতে কাজার শাসনামলের রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে সর্দার মোফাক্কামের অফিসিয়াল বৈঠকের পাশাপাশি বিভিন্ন উপজাতির নেতাদের সাথে এবং কাজার আমলের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে বৈঠক হতো। এর পাশাপাশি সামরিক, প্রশাসনিক এবং বিচার বিভাগীয় অনুষ্ঠানাদি উদযাপনের কাজে ব্যবহার করা হতো।
জানা যায় যে আয়নাঘরের স্থাপত্য ডিজাইন করেছিলেন মির্জা মেহেদি খানেশকি। তার আরেক নাম হল মুমতাহেদুন দৌলা। তিনি ছিলেন প্রথম ইরানি স্থপতি যিনি প্যারিস স্কুল অব আর্কিটেকচার থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ভবনের একটি হলের দেয়াল এবং ছাদ সুন্দরভাবে আয়নার কারুকাজ করা হয়েছে। এই কারণেই ভবনটিকে আয়নাঘর বলা হয়। আয়নাঘর ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকায় নিবন্ধিত হয়েছে। সময়ের স্বল্পতার কারণে আজ আর কথা বলার সুযোগ নেই। পরবর্তী আসরে আবারও কথা হবে ইনশাল্লাহ।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার
এবং আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ 7 মে শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, গণপিটুনি দিয়ে মেরে ফেলেন, আমি 1 নম্বর আসামি হব, নোয়াখালীর সাংসদ ইব্রাহিম, দৈনিক প্রথম আলো, রাশিয়ার সর্বাধুনিক সক্ষম ইউনিটও ইউক্রেনে ভুগছে, যুক্তরাজ্যের দাবি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, পুলিশের উপর হামলা করে আসামি ছিন্নতায় 5 পুলিশ সদস্য আহত, দৈনিক মানব জমিন, বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, রেলমন্ত্রী, দৈনিক যুগান্তর, ইউক্রেনে শান্তিপূর্ণ সমাধানে অ্যান্টনিও গুতেরেসের প্রচেষ্টাকে নিরাপত্তা পরিষদের সমর্থন, দৈনিক সমকাল, সেই টিটিইকে নিয়ে বিবৃতিতে যা বললেন পাকশির ডিসিও, দৈনিক কালের কণ্ঠ, ভারতের শিরোনাম, বাংলায় রাষ্ট্রপতি শাসন চাই বঙ্গ বিজেপি, শাইনে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীরই, দৈনিক আজকাল, কয়লা পাচারকাণ্ডে রোজিরার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, দৈনিক সংবাদ প্রতিদিন, দৈনিকটি ভিন্ন একটি শিরোনাম, সৌরভের বাড়িতে শাহী নৈশ ভোজনে জোর তর্জা, খোঁচা দিলীপের পাল্টা দিলেন কুণালও।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সেই টিটিকে নিয়ে বিবৃতিতে যা বললেন পাকশির ডিসিও, কালের কণ্ঠ, বিস্তারিত খবরে লেখা হয়েছে, রেলওয়ে পাকশি বিভাগের টিটিই মোহাম্মদ শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে বিবৃতি দিয়েছেন পাকশির ডিসিও নাসির উদ্দিন। আজ শনিবার রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, গত 5 তারিখ রাতে কিছু যাত্রী ঈশ্বরদী স্টেশন কাউন্টারে আসেন, কিন্তু কাউন্টারে কোনো টিকিট পাননি। তাদের ঢাকা যেতেই হবে, তাই বাধ্য হয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যেখানে জায়গা পান সেখানেই উঠে পড়েন। টিটিই শফিক ট্রেনে উঠে যাত্রীদের কাছ থেকে খুলনা থেকে ঢাকা পর্যন্ত 3,000 টাকা করে ভাড়া দাবি করেন। তখন যাত্রীরা জানান, তারা টিকিট না পেয়ে বাধ্য হয়ে ট্রেনে উঠেছেন। তারা ঈশ্বরদী থেকে ঢাকা পর্যন্ত 300 টাকা করে ভাড়া নেয়ার জন্য টিটিইকে অনুরোধ করেন, কিন্তু টিটিই জবাবে বলেন, ট্রেন কি তোর বাপের?
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনে চড়া বিনা টিকিটের যাত্রীরা আমার আত্মীয় নয়, ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, মন্ত্রীর নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল, এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঈশ্বরদীতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া বিনা টিকিটে ট্রেনে ভ্রমণে 3 যাত্রীকে জরিমানা এবং সেই অপরাধে টিটিইকে বরখাস্তের ঘটনায় তীব্র সমালোচনার মধ্যে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ঘটনাটি আজ সকালে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে শুনেছেন বলে জানান মন্ত্রী। রেলমন্ত্রী জানান, টিটিই বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
গণপিটুনি দিয়ে মেরে ফেলেন, আমি 1 নম্বর আসামি হব, নোয়াখালীর সাংসদ ইব্রাহিমের কথা বললেন। প্রথম আলোতে পরিবেশিত এ খবরে বলা হয়েছে, দুষ্কৃতিকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন নোয়াখালী 1 আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ HM ইব্রাহিম। এই জন্য প্রয়োজনে তিনি হুকুমের আসামি হতেও রাজি আছেন বলে ঘোষণা দিয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার দেউটি ইউনিয়নের মহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই সভায় দেয়া সাংসদ HM ইব্রাহিমের বক্তব্যের 53 সেকেন্ডের একটি ভিডিও গতকাল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বক্তব্য নিয়ে সমালোচনায় মুখর স্থানীয় রাজনীতিতে ইব্রাহিমের বিরোধী শিবিরের লোকজন। তাদের মতে, দুষ্কৃতকারীদের পিটিয়ে মারার জন্য সাংসদের ওই হুকুমের কারণে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
দৈনিক সমকালে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে একটি বিবৃতি গৃহীত হয়েছে। এতে ইউক্রেনে দ্বন্দ্ব এর শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানানো হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। খুবই সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সংক্ষিপ্ত এই বিবৃতিতে যুদ্ধ, সংঘাত অথবা আগ্রাসন এমন কোনো শব্দ ব্যবহার করা হয়নি। নিরাপত্তা পরিষদের অনেক সদস্য একে রাশিয়ার সামরিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে, যদিও মস্কো একে বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে আসছে।
রাশিয়ার সর্বাধিক সক্ষম ইউনিটও ইউক্রেনে ভুগছে যুক্তরাজ্য। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সর্বাধিক সক্ষম ইউনিট এবং সর্ব অগ্রসর সক্ষমতাও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় ওই দাবি করেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলছে, কমপক্ষে রাশিয়ার একটি সর্বাধিক অগ্রসর T-90M ট্যাঙ্ক ইউক্রেন যুদ্ধে ধ্বংস হয়েছে। খবরে বলা হয়েছে, রাশিয়ার সর্বাধিক সজ্জিত সেনাবাহিনীতে প্রায় 100টি T-90M ট্যাঙ্ক রয়েছে। এর মধ্যে কিছু ট্যাঙ্ক রাশিয়া ইউক্রেনে নামিয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে আরও বলা হয়েছে, সেনাবাহিনী পুনর্গঠনে রাশিয়ার উল্লেখযোগ্য সময় এবং অর্থ প্রয়োজন হবে।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, ভোট পরবর্তী হিংসাকে ইস্যু করে বিজেপির নেতারা বারবার দাবি করে এসেছেন বাংলায় আইনের শাসন নেই, আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ মমতা ব্যানার্জির সরকার, তাই অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। সাম্প্রতিককালে বকটুই থেকে হাঁস খালি হয়ে শুক্রবারের কাশীপুর কাণ্ড নিয়ে এই দাবি আরও প্রবল হয়ে উঠেছে। আইন শৃঙ্খলার অবনতি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, কিন্তু তা সম্ভব নয়, একথা জানিয়ে দিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বাংলা সফর করে ফিরে গিয়েছেন শাহ। তার আগে দলীয় বৈঠকে নাকি এমন কথাই বলেছেন তিনি, দাবি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। বিজেপি নেতা কর্মীদের তিনি বলেছেন, ভোটে জিতে ক্ষমতা এসেছে তৃণমূল, একটা নির্বাচিত সরকারকে 356 ধারা জারি করে ফেলে দেওয়া যায় না, বিরোধিতা করতে হবে রাজনৈতিক ভাবেই।
বঙ্গ সফরে এসে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশ ভোজ সারেন অমিত শাহ, তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি ও তৃণমূল নেতৃত্বের মধ্যে চলছে কটাক্ষ ও পাল্টা কটাক্ষের পালা। এ প্রসঙ্গে এবার বাদানুবাদে জড়ালেন কুণাল ঘোষ ও দিলীপ ঘোষ। দৈনিক আজকালে এ খবরটি পরিবেশিত হয়েছে। গতকাল সন্ধ্যেই অমিত শাহের সঙ্গে সৌরভের বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত ও রাজ্য বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য। শাহ তাদের সঙ্গে নিয়েই মহারাজের বাড়িতে নৈশ ভোজ সারেন। প্রশ্ন উঠছে, তারাও কি মহারাজের বাড়িতে নৈশ ভোজে আমন্ত্রিত ছিলেন? সৌরভ এবং রাজ্য বিজেপির তরফে দাবি করা হয়, শাহর এই সফরের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
দৈনিক সংবাদ প্রতিদিনের আরও একটি খবর, কয়লা পাচার কাণ্ডে রুজিরার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। বিস্তারিত খবরে বলা হয়েছে, কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী 20 আগস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ। আইন বিশেষজ্ঞদের মতে, চাইলে জামিনের আবেদন করতে পারবেন অভিষেক ঘরণী। কয়লা কাণ্ডে একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এবং তার স্ত্রী রোজিরকে সমন পাঠায় ইডি। বারবার তলব করা সত্ত্বেও জেরা এড়ান অভিষেক পত্নী, এমন অভিযোগ নিয়ে দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকি শাসক সাদ্দামের ইরান আগ্রাসনের কারণ ও তার প্রতি দুই পরাশক্তির পূর্ণ সমর্থন সত্ত্বেও ইরানের বিজয়ে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বের ভূমিকা নিয়ে কথা বলেছি। আজকের আসরে আমরা ইসলামী বিপ্লবের মহান এই নেতার দৃষ্টিতে 8 বৎসরের চাপিয়ে দেয়া যুদ্ধে ইরানের বিজয়ের কারণ ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম ও তার সহযোগীরা ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করা ও ইরানকে কয়েক টুকরা করার অভিশোধনি নিয়ে ১৯৮০ সালের সেপ্টেম্বরে এদেশের উপর আগ্রাসন চালায়। সাদ্দাম চেয়েছিল ইরানের দক্ষিণাঞ্চলীয় আরবি ভাষাভাষী এলাকাগুলোকে ইরাকি মানচিত্রের অন্তর্ভুক্ত করতে, কিন্তু সাদ্দাম এই দুই লক্ষ্যের কোনোটি অর্জন করতে পারেননি। ইরানের সর্বোচ্চ নেতা ও যুদ্ধকালীন প্রেসিডেন্ট হযরত আয়াতুল্লাহ খামেনি এ সম্পর্কে বলেন, ৮ বছরের যুদ্ধে আমরা যে জয়ী হয়েছি তা প্রমাণ করার জন্য কোনো শপথ করার প্রয়োজন নেই। যুদ্ধে জয়ের প্যারামিটার কি? অত বড় সমরশক্তি নিয়ে যদি কোনো শত্রু একটি দেশের উপর হামলা চালায় এবং ৮ বছর যুদ্ধের পর যদি দেখা যায় পরিস্থিতি ৮ বছর আগের মতোই রয়ে গেছে এবং আক্রান্ত দেশটির ১ ইঞ্চি জায়গাও আগ্রাসী শক্তি দখল করতে পারেনি, তখন আক্রান্ত দেশটিকে ওই যুদ্ধে বিজয়ী বলা যায়।
হযরত ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে যেমন ইরানের ইসলামী বিপ্লব বিজয়ী হয়েছে, তেমনি তারই দূরদর্শী নেতৃত্ব ও দিক নির্দেশনায় ইরাকের চাপিয়ে দেয়া ৮ বছরের যুদ্ধেও বিজয়ী হয়েছে ইরান। আর এই বিজয় ছিল ইরানের জন্য একটি বিশাল অর্জন, কারণ বিগত ২০০ বছরের ইতিহাসে ইরানের জন্য এটি ছিল প্রথম কোনো যুদ্ধ যেখানে দেশটিকে এক বিখদ ভূমিও শত্রুর হাতে তুলে দিতে হয়নি কিংবা বিদেশি সামরিক উপদেষ্টাদের সহযোগিতা নিতে হয়নি। ইরানি জনগণ বরং নিজের পায়ে শক্তভাবে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছে এবং প্রতিরক্ষা শিল্পে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এমনকি তুমুল যুদ্ধের মধ্যেও ইরানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন সহ সবগুলো নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে। এর আগের ২০০ বছরের বিভিন্ন যুদ্ধে ইরানের বিশাল ভূখণ্ড পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের অন্তর্গত হয়েছে।
যুদ্ধ কোনো কল্যাণকর বিষয় নয়, বরং গোটা মানব জাতি যুদ্ধকে ঘৃণা করে, কিন্তু তারপরও ইতিহাস জুড়ে যুদ্ধ থেকে মানব জাতি অনেক মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে। যুদ্ধে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও এর কিছু অর্জনও রয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে বলেছেন, তোমাদের উপর যুদ্ধের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমার জন্য কল্যাণকর। ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইয়ের দৃষ্টিতে বাহ্যিকভাবে যুদ্ধ কোনো পছন্দনীয় বা নিন্দনীয় বিষয় নয়, বরং কারা যুদ্ধ করছে এবং তাদের উদ্দেশ্য কি তার উপর নির্ভর করে বোঝা যায় এটি আগ্রাসী যুদ্ধ নাকি পবিত্র জিহাদ। আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধকে তিনি ঐশী ও মানবিক যুদ্ধ বলে বর্ণনা করেছেন। ইমাম খমেনি আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা যুদ্ধকে সরাসরি ইসলামী জিহাদ বলে আখ্যায়িত করেছেন।
ইসলামী বিপ্লবের এই মহান নেতা শুধু ইরান নয়, বরং বিশ্বের যে কোনো স্থানে ইসলাম ও মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষাকারী যে কোনো যুদ্ধকে জিহাদ বলে উল্লেখ করেছেন। ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের দ্বিতীয় বৎসর অর্থাৎ ১৯৮২ সালের ফেব্রুয়ারি মাসে এক ভাষণে বলেন, ধর্ম ও মাতৃভূমি রক্ষা করার যুদ্ধে যত কষ্ট ও জানমালের যত ক্ষতি হোক না কেন, মহান আল্লাহর ইচ্ছায় এর অর্জনও অনেক মূল্যবান। জনগণের প্রতি শাহ সরকারের বিশ্বাসঘাতক আচরণের কারণে যে ইরান একদিন পশ্চিমাদের তাবেদার ও তাদের মৃতপ্রায় দেশে পরিণত হয়েছিল, সেই ইরান ইসলামী বিপ্লবের মাধ্যমে উদাসীনতার ঘুম থেকে জেগে ওঠে। এরপর সাদ্দামের মতো অপশক্তি মার্কিনীদের সহযোগিতায় ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিলে এদেশের তরুণ সমাজ মাতৃভূমি রক্ষার এক বিজয় গাথা রচনা করে। তারা বিশ্বের বুকে এক শক্তিশালী ও সম্মানিত ইরানকে তুলে ধরে, যা দেখে বিশ্ববাসী হতবাক হয়ে যায়।
ইরানের ১ ইঞ্চি ভূমিও হাতছাড়া না হওয়া, ইসলামী শাসন ব্যবস্থা টিকে থাকা এবং চরম প্রতিকূল পরিবেশে দীর্ঘ ৮ বছর ধরে একটি অসমযুদ্ধ চালিয়ে যাওয়াকে সাদ্দামের চাপিয়ে দেয়া ৮ বছরের যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হয়। সে সঙ্গে এ যুদ্ধে ইরানের তরুণ সমাজের আত্মবিশ্বাস বেড়ে যাওয়া এবং যুদ্ধ পরবর্তী দেশ গঠন করতে পারাটাও ছিল চাপিয়ে দেওয়া যুদ্ধের অন্যতম অর্জন। ইসলামী বিপ্লবের আগে শাহ সরকারের শাসনামলে যেখানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রায় সব সমরাষ্ট্রের জন্য পশ্চিমা দেশগুলোর উপর নির্ভর করতে হতো, সেখানে বিপ্লবের পর, বিশেষ করে 8 বছরের যুদ্ধের পর, প্রতিরক্ষা শিল্পে ইরান প্রভূত উন্নতি সাধন করে। বর্তমানে ইরান সমরাষ্ট্রে শুধু স্বয়ংসম্পূর্ণ নয়, বরং একটি অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। আর তা সম্ভব হয়েছে ইরানের উপর ইরাকের চাপিয়ে দেয়া 8 বছরের যুদ্ধের ফলে।
এ সম্পর্কে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি আরো বলেন, আমরা শুধুমাত্র ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে এবং আত্মবিশ্বাসী নারী পুরুষের প্রবল প্রচেষ্টার ফলস্বরূপ দীর্ঘমেয়াদে একটি অসম যুদ্ধে জয়লাভ করেছে। আমরা আল্লাহর কাছে এ কারণে শুকরিয়া আদায় করছি যে যুদ্ধে কোনো বহির শক্তির সাহায্য আমাদেরকে নিতে হয়নি, ফলে কোনো পরাশক্তির কাছে আমাদের কোনো ঋণ নেই। যুদ্ধে আমাদের তরুণ সমাজ যখন অস্ত্র সংকটের সম্মুখীন হয়েছে এবং কোনো বহির শক্তির কাছ থেকে অর্থের বিনিময়েও অস্ত্র সংগ্রহ করতে পারেনি, তখন তারা নিজের সমরাস্ত্র নির্মাণের কারখানা স্থাপন করেছে। এ কারণে ইরান আত্মরক্ষার্থে সমরাস্ত্রের দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হতে পেরেছে। তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি। এবার সংক্ষিপ্ত সংবাদ। প্রতিষ্ঠার 80 বছরে ইসরায়েল তার অস্তিত্ব হারাতে পারে, সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাকের আশঙ্কা। ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছেন জো বাইডেন, পূর্ব ধারণা ব্যর্থ করে এগিয়ে চলেছে রুশ অর্থনীতি। বাংলাদেশে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ ইস্যুতে সমালোচনার ঝড়, সম্পর্কের কথা অস্বীকার করছেন মন্ত্রী। এবং বিজেপি সরকার মুসলমানদের অধিকার প্রশ্নে সংবিধান লঙ্ঘন করছে, আসাদউদ্দিন ওয়াইসির অভিযোগ। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন, কামনায় খোদা হাফেজ। Thank you.
تهران نخوسوم.